الفلاح حيا على الفلاح حيا على الفلاح
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله فريسلاين بحر এবং মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজকেজল আরো একবার উপস্থিত হয়েছে মাদানি চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান বিশেষ আয়োজন সৎ পথে আহ্বান নিয়ে দর্শকবৃন্দ এই মুহূর্তে যারাই আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আসসাবাজাল অনুষ্ঠান সৎ পথে আহ্বান এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে থাকি অর্থাৎ এক একজন বুজুর্গানের দিন এর জীবনী নিয়ে আমরা আলোচনা করি তারা কীভাবে নেকি দাওয়াত প্রচার এবং প্রসার করেছেন আজকে ইনশাআল্লাহ তাআলা এর ব্যতিক্রম করব না আমরা আজকে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী শ্রবণ করব এবং তার জীবনী থেকে তার জীবনাদর্শ থেকে আমরা কিছু মাদানী ফুল বের করব যা আমাদের জীবনের জন্য খুবই কল্যাণকর হয় আমরা এর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আসলে আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রসুল আরবি আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বপ্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকাত শ্রবণ করব আমরা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান সৎ পথে আহ্বান এই অনুষ্ঠানে মোবালিকে দাওয়াত ইসলামী নূর হোসেন মুজাদ্দিদ ভাই আমাদের সাথে থাকেন তার সাথে আমরা আলোচনা করি একটি বিষয় নিয়ে আপনাদেরকে বলে দিয়েছি বুজুর্গানের দিন রহিমাহুমুল্লাহ মুবিন তাদের জীবনী নিয়ে আমরা আলোচনা করি আজকে ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাই থেকে জানবো যে আজকে কোন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী সম্পর্কে আমরা শ্রবণ করব আর দর্শকবৃন্দ ভালো ভালো নিয়ত করে নিন আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ডেকে টিভি সেটের সামনে বসে দিন অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাই কেমন আছেন
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সর্বদা সাদু আবাদ রাখুক আপনি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সময় দিচ্ছেন আপনার নিজের মূল্যবান সময় থেকে বের করে আল্লাহ তালা বরকত দান করুক আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুক আজকের অনুষ্ঠানে সৎ পথে আহ্বান এই অনুষ্ঠানে আজকে এক একটি পর্বে তো আমরা এক এক বিষয় নিয়ে আলোচনা শুনেছি আপনার আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবেন কোন বুজুর্গের জীবনী আমাদেরকে বলবেন
আলহামদুলিল্লাহ যেহেতু আমরা গত দুই পর্বে ধারাবাহিকভাবে তরিকতের দুইজন মহান ইমামের আলোচনা করেছি তো তরিকতের আরেকজন পেশোয়া আরেকজন ইমাম হচ্ছেন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ইনশাআল্লাহ আজকে আমরা ওনার জীবনী থেকে কিছু মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ
মাশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা শুনলাম নূর হোসেন ভাই থেকে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী সম্পর্কে আমরা আজকে শ্রবণ করব আসলে যারা বুজুর্গানের দিন রয়েছেন তাদের জীবন আমাদের জন্য অনুকরণীয় অর্থাৎ তাদেরকে যদি আমরা ফলো করি তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের যে গন্তব্যস্থল আমাদের আখিরাত এখানে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা তো প্রথমে আমরা অন্যান্য পর্ব বুজুর্গানের দিন তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে শ্রবণ করেছি আজকেও আমরা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ তাআলা যিনি নকশবন্দি তরিকার ইমাম তার জীবনী সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা কিছু শ্রবণ করি এরপর ইনশাআল্লাহ তাআলা তার ঘটনা শ্রবণ করব তার কারামত যেভাবে আমাদেরকে নেকি দাওয়াত সম্পর্কে আমাদের নূর হোসেন ভাই বলবেন আমরা ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল সংগ্রহ করতে থাকবো নূর হোসেন ভাই আমাদেরকে যদি বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ তাআলার সংক্ষিপ্ত জীবনী যদি জীবন পরিচয় যদি তুলে ধরতেন
হযরত সাইয়েদুনা খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমাতুল্লাহ আলাই
জি
ইনার বিষয়ে এসেছেন যে ইনার বিশেষত্ব ইনাকে আখ্যায়িত করা হয়েছে শাহিন সাহেবুল আয়াত ইমামুল আরিফিন কুতুবুল আউলিয়া
তো সুবহানাল্লাহ
খাজা মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ তাআলা ইনার জন্ম যে স্থান রয়েছে জন্মশাল রয়েছে এই বিষয়ে কিতাবের মধ্যে এসেছে তিনি রহমতুল্লাহ তাআলার বিলাদত হয়েছে 718 হিজরি 14 মুহররম মাসে তিনি জন্মগ্রহণ করেন বুখারার সন্নিকটে কাসরে আরিফান যেটাকে বর্তমানে উজবেকিস্তান হিসেবে আখ্যায়িত করা হয় জি এটার তৎকালীন নাম ছিল কাসরে আরিফান
জি
তিনি রহমতুল্লাহ তাআলার জন্ম যেটা এসেছে যে ইনার আবির্ভাব, ইনার আগমনের আগে ইনার যে দাদা মুর্শিদ ছিলেন, তিনার জবান থেকে ইনার আগমনের সুসংবাদ এসেছিল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির দাদা মুর্শিদ ছিলেন, তৎকালীন যে বুজুর্গ প্রখ্যাত আল্লাহর ওলি যিনি ছিলেন, বিশেষ করে নকশবন্দিয়া সিলসিলার মধ্যে যিনি প্রসিদ্ধ খাজা মোহাম্মদ বাবা সাম্মাসি রহমতুল্লাহ তাআলা আলাই, ইনার দাদা মুর্শিদ ছিলেন খাজা বাহুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ দাদা মুর্শিদ। তিনি কাসরে আরিফানের যখনই আসতেন এই উজবেকিস্তানে, তখনই তিনি একটি বিষয় তার মুরিদান যারা ছিলেন,
জি,
তার সন্নিকটে যারা সান্নিধ্যতার জন্য আসতেন, তিনি একটা বিষয়ে সকলের কাছে শেয়ার করতেন। সেটা হচ্ছে যে আমি যখনই কাসরে আরিফানের নিকট আসি, তখনই আমি একটা খুশবু আমার মধ্যে অনুভূতি হয়।
সুবহানাল্লাহ।
তো তিনি, এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার বিশেষ ওলিদের আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যেটা কাশফের ইন যেটাকে বলি আমরা, সেটার মাধ্যমে তারা বলে থাকেন, অন্তর্দৃষ্টি যেটাকে আমরা বলি। তো তিনি রহমতুল্লাহ তাআলার দরবারে তখন খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আব্বা যেন হাজির থাকতেন।
সুবহানাল্লাহ।
তো যখনই আসতেন তখন তিনি বলতেন যে আল্লাহ তাআলার এক ওলি কামেল যিনি এই কাসরে আরেফার মধ্যে যারা আগমন ঘটবে, এবং তিনি এমন হবে যে তিনি এসে উম্মতে মুহাম্মদের সংশোধন করবে, নেকির দাওয়াত দিবে, দিনের খেদমত করবে, হ্যাঁ, মানুষের অন্তরের মধ্যে ইমানের দৌলত দিয়ে প্রজ্বলিত করে দিবে।
আল্লাহু আকবার।
তো এরকম যখনই তিনি আসতেন তখনই এই সুসংবাদটা সকলকে দিতেন। তো খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির যখন জন্মসাদ, এই সময় যখন খাজা মোহাম্মদ বাবা সাম্মাসি রহমতুল্লাহ তালাই যখন কাসরে আরেফানে আবার আসলেন, তখন তিনি ওই যে সুসংবাদ সেটা ওদিন একেবারে স্পষ্টভাবে বলে দিলেন যে আমি এতদিন যার কথা বলতাম আমার আজকে অনুভূতি হচ্ছে, তার আগমন হয়ে গিয়েছে। তো তিনি বললেন এটা আমার অনুভূতি হচ্ছে। তো কিছুদিনের মধ্যেই খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আব্বা জান যিনি ছিলেন, তিনি এসে উনাকে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি শিশু যখন ছিলেন, ইনাকে নিয়ে হাজির হলেন তার দরবারে। তো খাজা মোহাম্মদ বাবা সাম্মাসি রহমতুল্লাহ দেখেই তিনি বুঝতে পারলেন এই হচ্ছে সেই শিশু যে সে যার আমি ভবিষ্যৎবাণী করেছি আল্লাহ তাআলার দয়ায়, যে সেই হবে আমার যে বাতিনি দিক দিয়ে সে আমার আওলাদ হবে, যে আমার যে সিলসিলা রয়েছে এই সিলসিলাকে সে উজ্জ্বল করবে, সে উত্তরসূরি হবে আমার। তো অতঃপর তিনি ইনার যে খলিফা ছিলেন খাজা মোহাম্মদ বাবা সাম্মাসি রহমতুল্লাহের বিশেষ খলিফা, একবার কাছের যে খলিফা, অর্থাৎ খাজা বাহাউদ্দিন নকশবন্দির মুর্শিদ ছিলেন, পীর মুর্শিদ যিনি ছিলেন খাজা সৈয়দ শামসুদ্দিন আমির কলাল রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনাকে ইনি ডাকলেন, আহ্বান করলেন। তো তখন তাকে আহ্বান করে বললেন, হে আমির কলাল, এই শিশু পুত্র সম্পর্কে তোমার প্রতি আমার হুকুম হলো তুমি তার আধ্যাত্মিক যে শিক্ষা দীক্ষার ভার তুমি সেটা গ্রহণ করবে, এবং তার তালিম তরবিয়াতের ব্যবস্থা, এবং তাকে বেলায়েতের শীর্ষ স্থানে তুমি তাকে পৌঁছে দিবে। তো যখন এই দায়িত্ব তার কাছে অর্পণ হলো, তিনি সেই দায়িত্ব, যেহেতু ইনার পীর মুর্শিদ হচ্ছেন খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাই, তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলেন। তো হযরত আমির কলাল রহমতুল্লাহ তাআলা আলাই ইনাকে সবসময় ইনার দিকে শুভ দৃষ্টি রাখতেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা, একে তো পীর মুর্শিদ আর অপরদিকে ইনার পীর মুর্শিদের হুকুম ছিল ওনার উপরে। তো এটা দেখে অন্যান্য যারা আমির কলাল রহমতুল্লাহর মুরিদান ছিল, ইনার যারা সার্গিদ ছিল, ইনারা কিছুটা ঈর্ষান্বিত হতো যে ইনাকে এত কেন গুরুত্ব দেওয়া হচ্ছে, ইনার প্রতি এত কেন শুভ দৃষ্টি দেওয়া হয়। তখন আমির কলাল রহমতুল্লাহ তাআলা তিনি ইনার অন্যান্য মুরিদানদেরকে বললেন যে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যার প্রতি খোদ আল্লাহ তাআলার সর্বদা দয়ার দৃষ্টি থাকে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির ইলমের যে বিষয়, যে এমনি তো ওনার দায়িত্ব তো খাজা শামসুদ্দিন আমির কলাল রহমতুল্লাহর কাছে ছিল, কিন্তু জাহিরি উলুম যে বিষয়টা হাসিলের সময় তিনি খাজা মোহাম্মদ বাবা সাম্মাসি অর্থাৎ ওনার দাদা মুর্শিদের কাছে উনি গ্রহণ করেছেন জাহিরি উলুম। একবার তিনি নকশবন্দ রহমতুল্লাহ আলাই ওনার দাদা মুর্শিদকে বলতেন যে এই পর্যন্ত আমি যা কিছু হাসিল করেছি তা আপনার দয়ার নজরে, তো আমি আপনার কাছে একটি আর্জি জানাবো, সেটা হচ্ছে আমার পরবর্তী সময়ে আপনার কাছে আমি এতটুকু বলবো যে আমার পরবর্তী সময়ে আপনি, আমি যে হাসিলিয়াত কামালিয়াত অর্জন করতে চাই সেটা আপনার শুভ দৃষ্টির মাধ্যমে অর্জন করতে চাই। তো যখন এই কথা খাজা মোহাম্মদ বাবা সাম্মাসি রহমতুল্লাহ বললেন, তিনি তখন কাইফিয়াতের মধ্যে চলে গেলেন, তিনি এই কথা শুনে তার মধ্যে এমন জজবা চলে আসলেন, তিনি তাকে এত দয়ার দৃষ্টি দিলেন। এই দয়ার দৃষ্টি পেয়ে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ বলেন যে আমি ওই দিন থেকে রুহানিয়াতের দরজা আমার মধ্যে খুলে গেছে, যে রুহানিয়াতের যে আধ্যাত্মিকতার যে শক্তি এটা আমার মধ্যে অর্জন হয়ে গিয়েছে। তো এইখানে একটা বিষয় ভাই সোহেল ভাই, সেটা হচ্ছে যে আল্লাহওয়ালাদের আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়ে থাকেন যাদের দয়া দৃষ্টি, যাদের দয়া দৃষ্টির কারণে সাধারণ অসাধারণ হয়ে যায়। যাদের দয়া দৃষ্টির কারণে যাদের মধ্যে জ্ঞানহীনতা থাকে তাদের জ্ঞান অর্জন হয়ে যায়।
আসলে সুন্দর বিষয় আপনি উপস্থাপন করলেন নূর হাসান ভাই, যে বিষয়টি এখানে কিন্তু মূল যে বিষয়টি আসলে সেটা হচ্ছে পীর এবং মুরিদ। পীরের এবং মুরিদের ব্যাপার যে কেউ যদি আল্লাহ তাআলার সান্নিধ্য চায়, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্যতা, যেটা আমরা বলি সান্নিধ্য বলতে নৈকট্যতা, কেউ যদি চায় তাহলে এটা সম্ভব পীরের মাধ্যমে। হ্যাঁ, বাংলায় বলে বলা হয় যে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ ওয়ালারা রয়েছে আল্লাহ তাআলার সাথে মিলানোর জন্য। তো আপনার কথা শুনে যে বিষয়টি আমার মূলত মনে পড়লো দর্শকবৃন্দ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে আমরা যদি চাই আমরা তরিকতের সবক নিতে, তরিকত পাশাপাশি অন্তরের যে রুহানিয়াত এই বিষয়টা পাওয়ার জন্য আমাদের দরকার একজন শিক্ষক। শিক্ষক বলতে পীর দরকার। আমরা যেরকম যারা স্কুলে বা কলেজে পড়ি বা যারা কাজ শিখি তাদের একজন উস্তাদ থাকে। উস্তাদ কী করে? তাকে কাজ শিখিয়ে দেয় যে কীভাবে কাজ করলে, কীভাবে কাজ করলে কাজটি সম্পূর্ণ হবে, ভালোভাবে করতে পারবে, ভালোভাবে শেষ করতে পারবে। যেমন একটা ছেলে সে পড়ালেখা করছে, টিচারের কাছে প্রাইভেট পড়ছে, প্রাইভেট পড়ছে কেন? সে একটি ভালো দিক নির্দেশনা পাওয়ার জন্য, সে যেন তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, অর্থাৎ পরীক্ষা যেন কামিয়াব হতে পারে। ঠিক তেমনি আমাদের জীবনে চলার পথে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করার জন্য, আল্লাহ তাআলার মারিফাত অর্জন করার জন্য, আল্লাহ তাআলার জান্নাত অর্জনের জন্য আমাদের ওই আল্লাহ তাআলার রাস্তা, যেটা আল্লাহ তাআলার রাহ পথ যেটা রয়েছে, এটাকে এটার উপর আমাদেরকে প্রথমে চলতে হবে। আর এই চলার যে পথটা দেখিয়ে দেয় সে তিনি হচ্ছে পীর মুর্শিদ। তো আমরা যদি পীর মুর্শিদের সহবত অর্জন করি, পীর মুর্শিদের সাথে থেকে তার থেকে যদি আমরা জ্ঞান অর্জন করি, তাদের সহবত অর্জন করি, তাহলে আস্তে আস্তে আমরা ধীরে কী করবো, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে পারবো। একটি বিষয় যে যারা প্রিয় মুর্শিদ রয়েছেন তারা নিজেদের পথে চালায় না, আল্লাহ তাআলা যে হুকুম আহকাম আমাদের করেছেন নামাজ আদায় করার জন্য, পিতামাতার খিদমত করার জন্য, নেক আমল করার জন্য, ভালো আমল করার জন্য, ভালো কাজ করার জন্য, হালাল উপার্জন করার জন্য, হালাল খাবার জন্য, হারাম ত্যাগ করার জন্য, হারাম বর্জন করার জন্য প্রিয় মুর্শিদ যিনি রয়েছে তিনি এই কথাই বলেন। হ্যাঁ, কেউ যদি
শরীয়তের যে বিষয়গুলো রয়েছে, শরীয়তের বিষয়গুলো আমরা অজ্ঞ রয়েছি, আর এই বিষয়গুলো যখন আমরা তরিকতের মধ্যে বায়াত, তরিকতের মধ্যে দাখিল হব কোনো কামিল পীরের মাধ্যমে, তখন আমরা এই অর্জনটা করতে পারবো। তখন আমি এটার মাধ্যমে আমার যে শরীয়তের হুকুম আছে সেটাকে আমি পালন করতে পারবো,
পালন করতে পারবো, বাস্তবায়ন করতে হবে। তবে হ্যাঁ, এখানে দেখতে হবে যে জামে শরীয়তে পীর, অর্থাৎ শরীয়তের বাধ্য, শরীয়তের অনুগত পীর আমাদেরকে তাদের হাতে বায়াত হতে হবে। দর্শকবৃন্দ, আমাদের যে সেগমেন্ট থাকে আমাদের অনুষ্ঠানের মধ্যে, আমরা সেগমেন্টের দিকে যাব। আমাদের দুইটি সেগমেন্ট আমরা অনুষ্ঠানের মধ্যে নিয়ে থাকি, একটি হচ্ছে মাদানী বাহার, আরেকটি হচ্ছে আজকের আমল। ইনশাআল্লাহ তাআলা আজকের আমল আমরা শ্রবণ করব। আমরা প্রথম এই সেগমেন্টের দিকে যাই, মাদানী বাহারের দিকে। আমরা ইনশাআল্লাহ তাআলা একটি মাদানী বাহার শ্রবণ করব, নেক আমল করার, নেকির কাজ করার, নেক পথে আহ্বান করার কেমন ফজিলত, পাশাপাশি কেমন তার মাহাত্ম, গুরুত্ব বা তার ফজিলত কেমন, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা একটি মাদানী বাহার শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি ঘটনা বর্ণিত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার কিতাব ফয়জানের সুন্নতে তার কিছুটা সারাংশ আমি উপস্থাপন করার চেষ্টা করছি এই কিতাবের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আমির আলী সুন্নাত এভাবে ঘটনাটি লেখেন, এক ইসলামী ভাই আলহামদুলিল্লাহ সাবজাল সে সুন্নতের আমলদার ছিল, মুবাল্লিগ দাওয়াত ইসলামী ছিল, সে সাদায় মদিনা দিত, মাদানী কাফেলায় সফর করত, মানুষদেরকে, লোকদেরকে নেকি দাওয়াত দিত, নেক পথে পরিচালনা করার চেষ্টা করত, মাদানী কাফেলায় নিজে সফর করত, পাশাপাশি অপরকে সফর করার জন্য উৎসাহ প্রদান করত। তো একবার এমন হলো যে সে মাদানী কাফেলায় সফর করলো, মাদানী কাফেলা থেকে সফর করে সে বাড়িতে আসলো। যখন সে বাড়িতে আসলো তো এর একদিন পর সে এরকম হলো, রাস্তায় বের হলো, তো রাস্তায় বের হলো হঠাৎ রোডের মধ্যে তার অ্যাক্সিডেন্ট হলো। তো তার এমন অবস্থা গুরুতর, মানে তার শরীর প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেল, তাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু যারা ডাক্তার ছিল সে ইন্তেকাল করেছিল, কিন্তু ডাক্তার বলল যে তার ইন্তিকালের পূর্বে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওদের কালেমা শরীফ এবং দুরুদ শরীফ তার মুখে অনবরত কন্টিনিউ চলতেছিল। তো এই দৃশ্য দেখে আলহামদুলিল্লাহ আসসাবাজাল, যে মানে শরীর দ্বিখণ্ডিত, যে জায়গায় ডাক্তাররা পর্যন্ত মানে হতাশ যে এটা কীভাবে সব, মানে জীবিত থাকে কি সম্ভব কিভাবে, কিন্তু ওই অবস্থায় আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজ্জাল আশিকের রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিওয়ানা মাদিনা কাফেলায় সফরকারী নেকি দাওয়াতকে প্রচারকারী এমন ব্যক্তি তার মৃত্যুর পূর্বে এমন অবস্থায় মুমূর্ষু অবস্থায় সে কালেমা শরীফ তার মুখ দিয়ে জারি ছিল, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাক অনবরত পাঠ করছিল। তো এই দৃশ্য দেখে আলহামদুলিল্লাহ সেখানে কয়েকজন ডাক্তার হাতো হাত তারা মাদিনা কাফেলায় সফর করার এবং তারা দাড়ি শরীফ সাজানোর নিয়ত করে নিল। এই যে দর্শকবৃন্দ দেখুন, আজকে এই ব্যক্তির, এই ইসলামী ভাইয়ের এমন মর্যাদা তার অর্জিত হলো যে মৃত্যুর সময় তার কালেমার নসিব হলো। এর কারণ কি? আলহামদুলিল্লাহ আজ্জাওজ্জাল সে মাদানী কাফেলায় সফর করত, মাদানী কাফেলা থেকে সফর করেই মাত্র এসেছে, সে দিনের খিদমত করত, দিনের প্রচার করত। আমরাও হয়ে যাই দিনের প্রচারকারী, আপনি আমি যদি দিনের প্রচার করি, দিনের প্রচার প্রসারকারী হয়ে যাই, মোবাল্লিক হয়ে যাই, মানুষদেরকে ইনফিরাদি কোশিশ করি, নামাজের জন্য বুঝাই, নামাজের জন্য নিয়ে যাই, ইনশা আল্লাহ তালা যখন মৃত্যুবরণ করব তখন আল্লাহ তালার দয়া হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া হবে, ইনশা আল্লাহ তালা যখন আমরা মৃত্যুবরণ করব ইমান সাথে থাকবে, পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাক পাঠ করতে থাকবো, কালেমা শরীফ ইনশা আল্লাহ তালা নসিব হবে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আমাদেরকে এমন ব্যবস্থা করে দিচ্ছে মাদানী কাফেলায় সফর করে সপ্তাহ সুন্নত পরে ইজতিমায় অংশগ্রহণ করে আশিকানে রসুলের সাহচর্য আমরা গ্রহণ করতে পারি, এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হতে পারি। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করা, নেকের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আলোচনা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলার জীবনী, তার নেকি দাওয়াতের ব্যাপারে, তার পিতার এবং তার যেই দাদা পীর রয়েছে তাদের সম্পর্কে শ্রবণ করলাম, তাদের অন্তর্দৃষ্টি কেমন ছিল। যে আমাদেরকে নূর হাসান ভাই বললেন যে তাদের অন্তর্দৃষ্টি এমন ছিল যে তারা ভবিষ্যতে কী হবে বলে দিতে পারতেন যে এই এলাকার মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যার মাধ্যমে আল্লাহ তাআলা দিনের খিদমত নেবেন। আর বাস্তবিক হয়েছেও তা, যে কথাটি বলছিলাম যে হ্যাঁ, জামে শরায়ত পীর, যে শরীয়তের বাধ্য এমন পীরের মরিদ আমাদেরকে হতে হবে ইনশা আল্লাহ তালা, আমরাও নিজেদের জীবনকে পরিবর্তন করব। আরও কিছু মাদানী ফুল আমরা নূর হাসান ভাই থেকে নিব। জি নূর হাসান ভাই,
খাজা মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা, ইনি ইনার পুরো জীবনী থেকে জানা যায় সম্পূর্ণ উনার জীবনীতে উনি নেকির দাওয়াত তবলিগি দিনের কাজের মধ্যে তিনি ব্যয় করেছেন, যার ফলাফলটা এরকম ছিল যে তার দাওয়াতের মাধ্যমে ইতিহাসে পাওয়া যায় অসংখ্য অমুসলিম উনার কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে। তিনি রহমতুল্লাহ তাআলা যখনই উনার কাছে কোনো মানুষ বায়াত হতো, মুসলমান হতো, তিনি এই সুযোগটা হাতছাড়া করতেন না, সেটা হচ্ছে নেকির দাওয়াত। তিনি সবসময় মানুষকে নেকির দাওয়াত দিতেন। উনার কয়েকটা বাণী কিতাবের মধ্যে এসেছে সোহেল ভাই, যে উনার মুরিদান এক এক সময় এক এক প্রশ্ন রাখত, তিনি তখনই নেকির দাওয়াতের মাধ্যম করে, সংশোধনের মাধ্যম করে তাকে উত্তর দিয়ে উত্তর প্রদান করতো। তো এমনই একদিন উনার একজন মুরিদ এসে তাকে জিজ্ঞাসা করেন, হুজুর নামাজের মধ্যে প্রশান্তি মিলে না, এটার মাধ্যম কি হতে পারে, কিভাবে আমি নামাজের মধ্যে প্রশান্তি পেতে পারি?
দেখেন আমরা কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু করি, নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের মধ্যে প্রশান্তি পাই না, নামাজের বাইরেও আমরা প্রশান্তি পাই না, অথচ নামাজ এমন একটি বিষয়, নামাজ আমাদেরকে সকল গুনার কাজ, সকল অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে, নামাজ আমাদের অন্তরে কি করবে, প্রশান্তি দিবে। আল্লাহ তাআলা জিকির অর্থাৎ নামাজের মধ্যে প্রশান্তি রয়েছে, নামাজের প্রশান্তি কিভাবে পাবো, কি উত্তর দিলেন আসুন শ্রবণ করি। জি নূরশান ভাই,
হুজুর খাজা মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা তিনি তখন উত্তর দিতে গিয়ে বললেন যে আমরা কিন্তু অনেক উত্তরে দিই না নামাজের মধ্যে কনসেন্ট্রেশন রাখার জন্য, তেলাওয়াতের দিকে স্মরণ রাখা, হ্যাঁ নামাজের যে হুকুমগুলো রয়েছে এদিকে খেয়াল রাখা। তো তিনি রহমতুল্লাহ বললেন যে হে আমার মুরিদ, হে আমার শিষ্য, তুমি যখনই রিজিক বক্ষণ করো তখন হালাল রিজিক বক্ষণ করো,
আল্লাহু আকবার,
হালাল রিজিক বক্ষণের মাধ্যমে তোমার নামাজের মধ্যে প্রশান্তি চলে আসবে,
সুবহানাল্লাহ।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়,
এদিকে কিন্তু আমাদের মানে মাইন্ড যায় না, কিন্তু
যায় না কখনো, আমি তো খাবার খাচ্ছি ঠিক আছে, তো খাবারের সাথে নামাজের সম্পর্ক,
আল্লাহ
দেখেন এটা তো ভিতরগত অবস্থা, বাতিনি যে অবস্থা, এই প্রশান্তি আসবে তখনই যখন আমি হালাল রিজিক বক্ষণ করবো। আজকে তো আমাদের খাবারের কোনো যাচাই বাছাই নাই, আমাকে যে খাবার আহ্বান করতেছে খাবার খেয়ে নিচ্ছি, আমিও সম্পদ অর্জন করতেছি, এটা আসলে হালাল থেকে আসতেছে না হারাম থেকে আসতেছে সেদিকে আমাদের খেয়াল নেই।
দেখেন এখানে আপনার কথা শুনে কিন্তু আমার একটা বিষয় মনে হলো, যদিও বা আমাদের টপিক ওইদিকে নয়, তারপরেও আর কি যে অনেকে বলে থাকে আমি পীরের হাত কেন ধরবো, আমি তো আমার পিতা মাতা আমার পীর, আমার তো, কিন্তু দেখেন এই যে কেমন চিকিৎসা করলেন,
আল্লাহ আল্লাহ,
যে তুমি হালাল ভক্ষণ করো।
আমাদের বর্তমান অবস্থা যদি আমরা দেখি, মা বাবার উদ্দেশ্য হচ্ছে সন্তানকে পড়াশোনার ভালো একটা চাকরি। আচ্ছা, সেই যে চাকরি যে ভীষণে তাকে যে একটা সাবজেক্টকে মেনটেন করে পড়ানো হচ্ছে, সেইটা কি আসলে কি শরীয়তের হুকুম অনুযায়ী তার চাকরিটা হচ্ছে কি হচ্ছে না, সেদিকে কিন্তু খেয়াল নেই। উদ্দেশ্য কি আমার একটা ছেলে চাকরি হলে ভালো একটা চাকরি হলে অবস্থা
যদি মনে করেন ধর্মীয় যে লাইন রয়েছে, আমি যেটা বলি ধর্মীয় এডুকেশন, সেদিকে যদি তাকে দেয় অধ্যয়ন করার জন্য, ঠিক আছে, আলিম হলো, মসজিদ মাদ্রাসা সে কী করবে, সামলাবে, সে মসজিদ মাদ্রাসা থাকবে, কিন্তু এই বিষয় যেগুলো শিক্ষা, যে নামাজে প্রশান্তি পাচ্ছে না, তারপর তার ইবাদতে মন লাগছে না, এই বিষয়গুলো কিন্তু পিতামাতা বলতে পারবে না,
কখনোই না, কখনোই।
এগুলো একজন যারা চিকিৎসক তারা বলতে পারবে, চিকিৎসক চিকিৎসা করতে পারবে, পিতামাতা কখনো চিকিৎসা করতে পারবে না। ঠিক তেমনি একজন পীরমসজিদ সঠিক লাইন দেখাতে পারবে
যে আমার সংশোধন, আমার কোনটা দরকার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তো এরকম অসংখ্য বাণী তিনি করেছেন। আপনি যে কথাটা বলেছেন যে ওলি আউলিয়া যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, ইনাদের একটাই উদ্দেশ্য ছিল কি, বান্দার সাথে আল্লাহ তাআলা সম্পর্ক করে দেওয়া। ইনাদের কোনো নিজস্ব ব্যক্তিগত স্বার্থ হাসিল করা তাদের উদ্দেশ্য ছিল না,
ছিল না
তাদের উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক করে দেওয়া। তো খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, একটি খুব সুন্দর কল আছে, খুব সুন্দর একটি বাণী, যেটা শুনলে আপনার আমার মন খুশি হয়ে যাবে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার মন খুশি হয়ে যাবে। তো তিনি রহমতুল্লাহ বলেন যে, হে মানুষেরা, দুনিয়ার মধ্যে থাকো এমনভাবে অবস্থান করো যে তোমার দেহকে মানুষের সাথে, কিন্তু তোমার রুহুকে আল্লাহ তাআলার সাথে রেখে।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এটা কখনো চিন্তা করেছেন এভাবে সোহেল ভাই? আমরা কখনো কিন্তু এভাবে চিন্তাও করি না,
আমাদের চিন্তা আসে না এরকম।
আমরা আমাদের দেহ মন একসাথে কিন্তু আমরা স্থির রাখি, ব্যবসা করতেছি ওটার মধ্যে আমার দেহ মন সব কিছুই একসাথে। তো তিনি রহমতুল্লাহ তাআলা বলেন যে, দেহকে দুনিয়ার মধ্যে যখন অবস্থান করো, দেহকে রাখো দুনিয়ার সাথে, কিন্তু রুহুকে রাখো আল্লাহর সাথে।
অর্থাৎ দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াবী কাজ তো আমাদের করতে হয়।
এটার ব্যাখ্যা আরো সুন্দর করে দিয়েছেন উনি। ওনার এক মুরিদকে যখন বায়াত গ্রহণ করালেন, তো তিনি বললেন যে, হাতের মাধ্যমে কাজ, জবানের মাধ্যমে কথা, কিন্তু তোমার অন্তরকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখো।
সুবহানাল্লাহ।
যে হাতের মাধ্যমে কাজ করব, জবান দিয়ে কথা বলবো, কিন্তু অন্তরে আল্লাহ তাআলার জিকির
থাকবে।
তো দেখেন এই যে আল্লাহ, তার অন্তরটা কেন সম্পৃক্ত? অন্তর যখন আমার আল্লাহ তাআলার ভয়, খফে খোদা থাকবে, নবীর মহাব্বত থাকবে, তখন আমি কি খারাপ দিকে যেতে পারবো না,
আসলে
তখন আমি হালাল হারাম বিবেচনা করতে পারবো।
সর্বপ্রথম যে বিষয়টি আমাদেরকে ধাবিত করে, গুনাহের দিকে হোক বা নেকির দিকে হোক, অন্তর করে,
বাস্তব
অন্তর করে, আমার অন্তর আগে আমার অন্তর চিন্তা করে যে আমি নেকির কাজ করব কিনা, এরপর আমার মাইন্ডে আসে, এরপর আমরা হাত দ্বারা হোক বা যেভাবে হোক আমরা নেকির কাজ করি, ঠিক অনুরূপভাবে গুনাহের কাজ যদি কেউ করে, তাহলে তার অন্তর আগে এই কুচিন্তাটা আসে, এরপর তার মাইন্ডে আসে, এরপর হাত দ্বারা বা সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়।
তো আল্লাহ ওয়ালারা এরা এই জন্যই কিন্তু ওনারা এই অন্তরের
পরিশুদ্ধতা দিত,
এটাকে তারা প্রাধান্য দিত বেশি সবচাইতে। তো এরকম ওনার কাছে যারাই আসতো, তিনি এইভাবে কিন্তু তাদেরকে নেকির দাওয়াত দিতেন, মানে ফুল দিতেন। তো ইনি একটি বিশেষ একটি বিষয় যেটা সবচেয়ে তিনি গুরুত্ব দিতেন, শুধু উনার মুরিদানদের না, এমনকি সকল, এমনকি ওই জামানার অন্যান্য বুজুর্গ যারা ছিল, সুফি যারা ছিল, তার মজলিসের মধ্যে আসতো, তাদেরকে তিনি এই কথাটা বলতেন। সেই কথাটা কি সোহেল ভাই, যে তিনি বলতেছেন যে আল্লাহর রাস্তা যারা রয়েছে তার মধ্যে তাকাব্বুর যদি থাকে, তুমি আল্লাহর রাস্তায় কিন্তু তোমার মধ্যে আবার তাকাব্বুরও আছে, তাহলে তুমি রুহানিয়াত হাসিল করতে পারবে না।
আল্লাহ,
অর্থাৎ আমি আল্লাহ তাআলা রাস্তায় আছে কিন্তু আমার মধ্যে তাকাব্বুর, অর্থাৎ অহংকার, হ্যাঁ, আমার মধ্যে আমিত্ব বিদ্যমান। যখন আমিত্ব থাকবে তখন আমি আল্লাহ তাআলার যেই রাজি খুশি, আল্লাহ তাআলা যে সন্তুষ্টি, সেটা আমি হাসিল করতে পারবো না। তো তিনি বলেন যে, আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমিত্বকে বিনষ্ট করে দেওয়া, অর্থাৎ আমিত্ব যে বিষয়টা, এটাকে আমি একেবারে নিঃশেষ করে ফেলতে চাই। এটা যদি বিদ্যমান থাকে তাহলে আমি আল্লাহ তাআলার রুহানিয়াত আমি পাবো না। তো ওনার
জি কবি ভাবে বলেন, মিটা দে আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহিয়ে,
মর্তবা চাহিয়ে,
অর্থাৎ যদি আল্লাহ তাআলার দরবারে কোনো মর্তবা, কোনো মর্যাদা চাই আমরা,
জি জি জি,
যে আল্লাহ তাআলার দরবারে আমার কোনো সামান্য একটু মর্যাদা হয়ে যাক, যেন আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে পারি, দণ্ডায়মান হতে পারি, তাহলে নিজের কে বিলীন করে দেওয়া। আমি তো যে বিষয়টি আপনি বললেন হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ সরিষার দানা পর্যন্ত অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ। তো খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ বলেন যে, ইনি এই বিষয়টাকে আরও সুন্দর করে বলেন সুফিদেরকে, যে আল্লাহ তাআলার রাহে যে রয়েছে সে যাতে সাহেবে কারামত না হয়, সাহেবে ইস্তেকামত হয়।
সুবহানাল্লাহ।
অর্থাৎ সাহেবে কারামত। এখন আমরা কিন্তু কারামত শুনলে আমাদের মধ্যে ভালো লাগে, হয়তো আমিও চেষ্টা করব যে আমি যদি কারামত সম্পন্ন লোক হই, আমি যদি আল্লাহ তাআলার এরকম বুজুর্গ ব্যক্তি হয়ে যাই। তো ইনি বলতেছে যে কারামতের দিকে খেয়াল রাখিও না, সাহেবে কারামত হওয়ার জন্য চেষ্টা করো না, সাহেবে ইস্তেকামত হও। অর্থাৎ তুমি যদি আল্লাহ তাআলার সান্নিধ্য চলার রাস্তায় তুমি থাকো, তাহলে সেটার মধ্যে পড়ে থাকো, ওটার মধ্যে ইস্তেকামত থাকো, যে তোমার কামালাত কখন আসবে, কারামত তোমার দ্বারা কখন জাহির হবে সেদিকে খেয়াল রাখো।
আরবিতে বলা হয় আল কারামাতু ফাওকাল ইস্তেকামাত, আল ইস্তেকামাতু ফাওকাল কারামাত, অর্থাৎ কারামতের ঊর্ধ্বে এটা হচ্ছে ইস্তেকামাত।
মাশাআল্লাহ। আমি রাইলে শুনো তো কিন্তু এই জিনিসটা বলে সব সময়। তো মাশাআল্লাহ, আরেকটি মাদানী ফুল যেটা আমরা জানি আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে, তো এই নামগুলোর আমরা কিন্তু পড়ি, চেষ্টা করি হ্যাঁ পড়ার জন্য। তিনি রহমতুল্লাহ তাআলা ইনার মুরিদানদেরকে ইনি এই বিষয়টা সবচেয়ে তরবিয়ত দিতেন যে নামটি রয়েছে আল্লাহ তাআলার, এগুলো অর্থ অনুধাবন করা, এটার মধ্যে কি ফজিলত হবে। যখন কেউ জানবে যে মুতাকাব্বির এটা আল্লাহ তাআলার একটা
গুণবাচক নাম,
গুণবাচক নাম, তখন সে যখন এটা অনুধাবন করতে পারবে তখন তার মধ্যে কোনো তাকাব্বুর আসবে না। মুতাকাব্বির কার? আল্লাহ তাআলার গুণবাচক নাম, তখন তার মধ্যে তাকাব্বুর আসবে না। যখন বান্দা জানবে রাজ্জাক আল্লাহ তাআলা একটা গুণবাচক নাম, আর রাজ্জাক হচ্ছে আল্লাহ তাআলার রিজিক দাতা, যখন জানবে সে আল্লাহ তাআলা রিজিক দাতা, আমার জন্য রিজিকের ফয়সালা আল্লাহ করে, তখন সে কখনো হারামের দিকে যাবে না,
যাবে না।
সে জানে আমার জন্য রিজিক একমাত্র আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। এরকম সুন্দর সুন্দর তিনি মাদানী ফুল দিতেন, এবং তিনি মুরিদানদেরকে এটাও বলতেন যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাও তখন আল্লাহকে চাও।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কেমন মাদানী ফুল! আল্লাহকে চাও, যখন আল্লাহ তাআলা তোমার হয়ে যাবে দুনিয়া তোমার হয়ে
যাবে। আল্লাহু আকবার! আমরা মানুষের পিছনে ছুটি, দুনিয়ার পিছনে ছুটি, আরে না, দুনিয়া যিনি সৃষ্টি করেছে তার পিছনে ছুটি না, আল্লাহ তাআলার পিছনে ছুটলে দুনিয়া আমাদের কদম তলে চলে আসবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন।
তিনি রহমতুল্লাহ সর্বশেষ উনি ওফাত যে সালটা সেটাও বলে দিই, 791 হিজরিতে 73 বছর বয়সে তিনি 3রা রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেন। আর তার মাজার শরীফ এখনও কাসরা আরেফান, যেটাকে উজবেকিস্তান, আলহামদুলিল্লাহ এখনও বিদ্যমান রয়েছে। অসংখ্য মানুষ সেখানে ইনার ফুজাত হাসিল করার জন্য মাজারে হাজিরি দেয়।
আসলে মাজারের মধ্যে যারা সাহিবে মাজার থাকেন, আল্লাহ তালা তাদেরকে এমন দয়া করেছেন, তারা মাজারে থাকা সত্ত্বেও তার আশিক যারা থাকে, ভক্ত যারা থাকে, তাদেরকে ফয়েজ বন্টন করতে থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু চিন্তার বিষয় বা ভাবার বিষয়, যারা এটা বুঝতে পারে তারা ফয়েজ অর্জন করতে পারে, যারা বুঝতে পারে না তারা ফয়েজ অর্জন করতে পারে না। তো এটা যার যার নসিব, আল্লাহ তাআলা আমাদেরকে ফয়জের নসিব থেকে কিছুটা অংশ দান করুক। দর্শকবৃন্দ, আজকে বিশেষ হলো বুজুর্গানের দিন, যদি আমরা তাদের জীবন নিয়ে আলোচনা করি হয়তো সংক্ষিপ্তভাবে কিছু শ্রবণ করতে পারি, আমরা বিস্তারিত জানার মানে সম্ভব হয় না, কারণ অনুষ্ঠানের একটা সময় স্বল্পতা রয়েছে। তো আশা করি আজকের অনুষ্ঠান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি ওই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, মনে রাখবো, এর উপর আমল করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে সেগমেন্টের দিকে যাব, আজকের আমল সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জি আলহামদুলিল্লাহ, আজকের আমলের যে বিষয়টি আমরা বলবো সেটা হচ্ছে উযু। তো আমরা সবাই করি আলহামদুলিল্লাহ, যারা বিশেষ করে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পাবন রয়েছে, উযুর অভ্যাস তাদের তো অবশ্যই রয়েছে। তো উযুর বিষয়ে একটি হাদিসের মোবারকা রয়েছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি প্রত্যেক অজুর পর কলেমা শাহাদাত পাঠ করবে তবে সে জান্নাতের আটটি দরজা, যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, কলেমা শাহাদাত এটা আমরা শিখে নিই যদি না পারি, আর যারা পারি আলহামদুলিল্লাহ এটা আমলের অভ্যস্ত হয়ে যায়
ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকে আমরা একটি আমল সম্পর্কে জানলাম যে যখন অজু করবো অজুর পরে কলেমা শাহাদাত আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ তাআলা। এর ফজিলত তো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর ফজিলত দ্বারা ধন্য করুক, আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার নেকির প্রতি দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। বিদায় নিব, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। শুধু পরবর্তী পর্ব নয়, মাদানী চ্যানেল বাংলার অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাইয়া আলা সালাত, হাইয়া আলা